তো চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়, তো বাংলা ভাষায় যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় নিজ গুণে মার্জনা করবেন। হরে কৃষ্ণ। তো আপনারা প্রতি বছরের মতোই এবছরেও এই গোপালপুর ইস্কন অনুমোদিত নামহট ভক্তবৃন্দ এবং গোপালপুর অধিবাসী ভক্তদের সুব্যবস্থাপনায় এই রথযাত্রা আয়োজিত হচ্ছে। এবছরেও সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। তো আমি ধন্যবাদ জানাব ইস্কন অনুমোদিত গোপালপুর নামহট ভক্ত এবং সমস্ত অধিবাসী গোপালপুর সজ্জন ভক্তমণ্ডলীকে, যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী রথযাত্রা আয়োজন করার জন্য এবং জগন্নাথকে আনন্দ বিধান করার জন্য, সুখ বিধান করার জন্য। তো আপনারা খুবই ভাগ্যবান, কেননা জগন্নাথ দেব তিনি ইন্দ্রদ্যুম্ন রাজাকে বলেছিলেন স্নান যাত্রার পরে 15 দিন জগন্নাথ অবসর করেন, লক্ষ্মী দেবীর সাথে নিভৃতে লীলাবিলাস করেন। তো জগন্নাথ তিনি জানালেন যে আমার জ্যেষ্ঠ পূর্ণিমাতে আবির্ভাব স্থান দিন, এই দিনে আমাকে অভিষেক করাতে হবে। তাই ইন্দ্রদ্যুম্ন রাজা জগন্নাথকে স্নান করাতেন, স্নান পূর্ণিমা, জগন্নাথ স্নান যাত্রা উৎসব। তারপরে তিনি বলেছিলেন যে রথযাত্রা করার জন্য ভগবানের আদেশে এই রথযাত্রা উৎসব হচ্ছে। তাই এখানে বোঝা যাচ্ছে যে ভগবানের আদেশ পালন করা মানেই তারা ভগবানের কৃপা পাত্র। তাই এই ইস্কন অনুমোদিত গোপালপুর নামহট ভক্তবৃন্দ এবং স্থানীয় অধিবাসী গোপালপুর ভক্তবৃন্দ, তারা সবাই ভাগ্যবান যে ভগবানের আদেশ পালন করছেন, রথযাত্রা করছেন, স্নান যাত্রা করছেন এবং 7 দিন এই গুন্ডিচা মন্দিরে জগন্নাথের মহিমা, গুণ মহিমা, শ্রবণ কীর্তন এবং জগন্নাথের প্রসাদ বিতরণের সুব্যবস্থাও করা হয়েছে, যা জগন্নাথের খুব সুখ বিধান করে। তো ভগবান সুখী হলে, তার ভক্তরা সুখী হলে অটোমেটিকলি আমরাও জীবনে আনন্দ লাভ করতে পারব। তো সেজন্য এই রথযাত্রা উৎসব এটা একটা যজ্ঞ। তো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই এবং তার ভক্তের সন্তুষ্টি বিধানের জন্যই ভগবান এই সমস্ত যজ্ঞের, তিনি ভক্তকে যজ্ঞ সম্পাদিত করতে তিনি আদেশ করেন। সেই জন্য এই রথযাত্রা যজ্ঞ উৎসব এখানে অনুষ্ঠিত হচ্ছে। তো রথযাত্রা তার একটা নিগুড় রহস্য রয়েছে, সেটি হচ্ছে যে ভগবান জগন্নাথ দেব তিনি স্নান পূর্ণিমা দিন থেকে জ্বরলীলা করেন। তো আমরা সবাই ভাবি ভগবানের জ্বর হচ্ছে, এটা হচ্ছে গৌণ, কিন্তু তার মুখ্য হচ্ছে কি না, তিনি 15 দিন মহালক্ষ্মীর সাথে নিভৃতে লীলাবিলাস করেন এবং তারপরে তিনি কি করেন না, যে 15 দিন হয়ে যায় তখন নীলাচল ক্ষেত্র থেকে তিনি সুন্দরাচলে রথে করে বলরাম এবং সুভদ্রাকে নিয়ে তিনি চলেন গুন্ডিচা মন্দির দিকে। তো সেই গুন্ডিচা মন্দির সুন্দরাচলে রয়েছে, সেটা অভিন্ন বৃন্দাবন ধাম। তো দ্বারকা ভূমি হচ্ছে নীলাচল ক্ষেত্র, সেই দ্বারকা থেকে সুন্দরাচল বৃন্দাবন গুন্ডিচা মন্দিরে ভগবান লক্ষ্মীদেবীকে আদেশ নিয়ে, লক্ষ্মীদেবীকে বলে তিনি কি করছেন না, রথে করে চলে যাচ্ছেন। তো বলে গেলেন লক্ষ্মীদেবীকে যে আমি ফিরে আসছি, কিন্তু লক্ষ্মীদেবী তিনি তাকিয়ে বসে আছেন। 1 দিন 2 দিন 3 দিন হয়ে যাচ্ছে, 4 দিন হয়ে গেল আর জগন্নাথ ফিরে আসছেন না। তো লক্ষ্মীদেবী খুব ক্রোধান্বিত হয়েছে যে জগন্নাথ বলে গেলেন আসবেন, এখন পর্যন্ত ফিরে আসছেন। তাই তিনি কি করলেন না, সুন্দর সাজসজ্জায় সাজলেন এবং পালকি করে এবং তার অনেক সহচরী গণকে নিয়ে খুব ক্রোধান্বিত হয়ে তিনি করলেন না সেই গুন্ডিচা মন্দির দিকে চললেন। আর সেখানে গিয়ে তার গণ দিয়ে, লক্ষ্মীর গণ দিয়ে, জগন্নাথের যে বড় বড় তার যে সেবক ছিল তাদেরকে গিয়ে বাঁধলেন এবং সেখানে গিয়ে ধস্তাধস্তি হচ্ছে, টানাটানি হচ্ছে, গালাগালি হচ্ছে। তো এটাই এই হেরা পঞ্চমী দিনে, হেরা মানে দেখা, উড়িয়া ভাষা হেরা মানে দেখা। এই পাঁচ দিনে দিনে লক্ষ্মী দেবী জগন্নাথকে দর্শন করতে গেলেন, হ্যাঁ রেগে দেখলেন গিয়ে জগন্নাথকে, তাকে আনার জন্য গেলেন। তো সেজন্য হেরা পঞ্চমী। তো এর অনেক সুন্দর চৈতন্য চরিতামৃতে এ হেরা পঞ্চমী লীলা বর্ণনা করা হয়েছে। তো এটুই সংক্ষিপ্ত আমি বললাম যে হেরা পঞ্চমী জগন্নাথের রথযাত্রা থেকে পাঁচ দিন দিবসে পুনরায় লক্ষ্মীদেবী সেই গুন্ডিচা মন্দিরে গিয়ে তিনি দর্শন করতে গেলেন জগন্নাথকে, হেরা দেখা, দেখার জন্য গেলেন। আর সেখানে পাণ্ডাদের মধ্যে কেউ লক্ষ্মীর গ্রুপ আর কেউ জগন্নাথের গ্রুপ, এই দুই গ্রুপে মাঝখানে দাঁড়িয়ে দুই দিকে টানাটানি হয় এবং সেখানে খুব গালাগালি ভাষা প্রয়োগ করে, অনেক ভাষা প্রয়োগ করে, সেটা হচ্ছে প্রেম কন্দল। ভক্তরা প্রেম কন্দল করে, আমরা বলি ঝগড়া করা উচিত না, কিন্তু প্রেমে একটা ঝগড়া রয়েছে, সেটা আরো আনন্দ বৃদ্ধি করার জন্য এই লীলা সেখানে হয়েছে। তো যাই হোক, এই জগন্নাথ দেবের বহুবিধ লীলা রয়েছে। তো ভগবান জগন্নাথ তিনি দারু ব্রহ্ম রূপে এই জগতে আবির্ভূত হয়েছেন। সাধারণত ভগবানের তিন প্রকার অবতার এই জগতে প্রকটিত রয়েছে। একটা আছে অর্চা অবতার, এই দারু ব্রহ্ম রূপে ভগবান তিনি ভক্তের সেবা গ্রহণ করেন। আর দ্বিতীয় হচ্ছে নাম অবতার, ভগবানের নাম, এই কলিযুগে ভগবানের নাম হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এ হচ্ছে ভগবানের নাম অবতার। আর তৃতীয় হচ্ছে ভাগবত অবতার, শ্রীমদ ভাগবত আছে। তো সেজন্য এই কলিযুগে আমাদের ভগবানকে দর্শন করার চোখ নেই, তাই ভগবান ধর্ম এবং জ্ঞানের সহিত শ্রীমদ ভাগবত রূপে তিনি প্রকট আছেন, তাই শ্রীমদ ভাগবত হচ্ছে আর একটি অবতার। তো এই তিন অবতারের কথা বৈদিক শাস্ত্রে বলা হয়েছে। তাই এখানে জগন্নাথ দারু ব্রহ্ম অর্চা অবতার রূপে তিনি লীলা বিলাস করছেন। তিনি যে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, আমরা অনেক সময় ভাবি যে এই বিগ্রহগুলি কাঠ দিয়ে তৈরি হয়েছে বা কোনো ধাতু দিয়ে তৈরি হয়েছে বা মাটি দিয়ে তৈরি হয়েছে, আমরা এগুলি ভাবি এগুলো সাধারণ জড়, তো এগুলির কোনো মূল্য নেই। কিন্তু না, যখনই বিগ্রহ এই ধাতু বা মাটি দিয়ে বা গাছের নিম কাঠ দিয়ে যখন এবং মনময়ী এরকম আট প্রকার বস্তু দিয়ে বিগ্রহ তৈরি হয়, আর সেই বিগ্রহ অর্চা বিগ্রহ যখন আচার্যরা তারা প্রতিষ্ঠিত করেন, তখন সেই বিগ্রহ সাক্ষাৎ ভগবান, আর সেটা মাটি কাঠ বা পাথর নয় বা কাগজ নয়, আলেখ্য, আলেখ্যও একটা বিগ্রহ, ভগবানের প্রতিচ্ছবি, তাকে বলা আলেখ্য। তো এগুলি আর তখন সাধারণ কাগজ থাকে না বা সাধারণ পাথর থাকে না। যদি সাধারণ পাথর বা সাধারণ কাঠ বা কাগজ হতো, এই মূর্তিগুলি যখন আচার্যরা প্রতিষ্ঠা করেন সেটা যদি সাধারণ হতো, তাহলে সেখানে নিবেদন করা প্রসাদ সেটা আমাদের হৃদয়কে মার্জিত করত না। আজ সমগ্র বিশ্বে লক্ষ লক্ষ মানুষ এই বিগ্রহগণকে নিবেদন করে, শাক সবজি তুলসী দিয়ে যখন প্রসাদ সেবা করে, তখন তারা তাদের জন্ম জন্মান্তরে সমস্ত পাপকর্ম থেকে মুক্ত হয় এবং তাদের হৃদয়ের আয়না পরিষ্কার হয় এবং তখন তারা নিজেকে দেখতে পারে যে আমি এই দেহ নই, এই দেহের মধ্যে আমি আত্মা, আত্মা হচ্ছে ভগবানের অংশ। ভগবদ গীতায় কৃষ্ণ বললেন পঞ্চদশ অধ্যায়ে, মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন, জীব হচ্ছে নিত্য সনাতন পরমেশ্বর ভগবানের অংশ, তাই অংশের কর্তব্য সেই অংশই পরমেশ্বর ভগবানের সেবা করা। কেন না, জীব তখন বুঝতে পারে যে ভগবান হচ্ছেন একমাত্র ভোক্তা, তিনি হচ্ছেন পরম পুরুষ, পুরুষোত্তম, সমস্ত পুরুষের মধ্যে তিনি উত্তম পুরুষ। আমরা পুরুষোত্তম মাস পালন করছিলাম, ভগবদ গীতায় পুরুষোত্তম যোগ আছে পঞ্চদশ অধ্যায়, সেখানে ১৬ থেকে ২০ শ্লোক পুরুষোত্তম সম্বন্ধে বলা হয়েছে। কেন ভগবান পুরুষোত্তম, সবাই পড়বেন, কেন ভগবান পুরুষোত্তম। এরকম নয় যাকে তাকে আমরা পুরুষোত্তম বলবো, কোন মানুষ পুরুষোত্তম নয়, পুরুষ মধ্যে উত্তম, জীবকে পুরুষ বলা হয়, আর ভগবান হচ্ছেন পুরুষোত্তম। তো এরকম পুরুষোত্তম যোগ রয়েছে সেখানে ১৬ শ্লোক, ১৫ অধ্যায়ের ১৬ শ্লোক থেকে ২০ শ্লোক। এই কয়েকটি শ্লোকে ভগবান নিজে কেন তিনি পুরুষোত্তম সেগুলো উনি বলেছেন। তার মানে নয় আজকাল অনেক নিজেদের ভগবান বলছে মানুষ আর তারা পুরুষোত্তম বলছে। পুরুষোত্তম মানে তিনি নবযৌবন সম্পন্ন, তিনি কখনো বুড়ো হবেন না, তার গাল ঢুকবে না, আর ভগবানের কোনো দাড়ি গুপ হবে না। যদি কেউ নিজেকে পুরুষোত্তম বলে, অনেক আজকাল ভণ্ড গুরুরা তার শিষ্যদের দ্বারা বা তিনি নিজে বলেন আমি ভগবান বা পুরুষোত্তম, উড়িষ্যা রাজ্যে এরকম যারা বলে তাদের জেলে দেওয়া হয়। এখন এখন কয়েকজন ভগবান জেলে রয়েছে, তারা এরকম ভাবে নিজেদেরকে ভগবান বলে জাহির করছিল। তো এরকম অনেক ভগবানকে জেলে দিয়েছে উড়িষ্যা সরকার, এখনো তারা জেলের মধ্যে রয়েছে, বহু বছর হয়ে গেল, ছাড়ে না, কেন ভণ্ডামি করছে বলে। অনেক ভগবান কৃষ্ণ জগন্নাথকে অনুকরণ করছে, জগন্নাথ মানে জগতের নাথ, তিনি নবযৌবন সম্পন্ন। এই জগন্নাথ বিগ্রহ যখন তার কলেবর তিনি ত্যাগ করেন, কখনো কখনো নবকলেবর হয় ১২ বছরে একবার, এক যুগে একবার হয়, আবার কখনো কখনো সে নক্ষত্র রয়েছে, গ্রহ রয়েছে, সেটা সংগঠিত না হলে নবকলেবর হয় না। এবং জগন্নাথের বিগ্রহের মধ্যে যে শালগ্রামকে চেঞ্জ করা হয়, এটা রীতি রয়েছে। তো সেখানে জগন্নাথ নিজে স্বপ্ন আদেশ করেন রাজা বা তার শ্রেষ্ঠ পূজারীকে, সেই গাছগুলি কোথায় থাকে, সেই গাছগুলিতে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন থাকে, এরকম সব বিগ্রহ। আমাদের মায়াপুরে রাধা মাধব আছে, দেখবেন সেই মাধব তার পাথরে তৈরি, কিন্তু সেটা জীবন্ত পাথর, সেখানে পৈতাটা অটোমেটিক্যালি রয়েছে। আমাদের মন মায়াপুরে নৃসিংহদেব রয়েছেন, সেই পাথরটা জীবন্ত পাথর, যখন তৈরি করা হয় সেখানে যে মিস্ত্রি তৈরি করে সে বলে না না এইরকম বিগ্রহ তৈরি করা যাবে না, খুব উগ্র নৃসিংহ আমরা করতে পারবো না। তখন গুরুদেবে তাদের যে গুরুদেবের অনুমোদন নিলেন, বললেন হ্যাঁ ইস্কনকে এই বিগ্রহ দিতে পারো, তখন গুরুদেব অনুমোদন করলেন, তারপরে হলো। আবার তৈরি হয়ে যাওয়ার পরে বলছে আপনার তাড়াতাড়ি নিয়ে যান, কেন এই বিগ্রহ তাড়াতাড়ি যেতে হবে, না হলে হবে না, তাড়াতাড়ি আনছে না বলে সেখানে আগুন লাগিয়ে দিল, হ্যাঁ এরকম বিগ্রহ। তারপরে মন্দির থেকে ভক্তরা গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসলো। তো এইরকম বিগ্রহ যখন প্রতিষ্ঠা করা হয় পরে আচার্যদের দ্বারা, তখন সেটি সাক্ষাৎ ব্রজেন্দ্রনাথ, তিনি কথা বলবেন। আমরা হয়তো ভাবছি আমার সাথে কথা বলছে না, আমরা যখন নিবেদন করব তিনি গ্রহণ করবেন, হ্যাঁ, কিন্তু আমরা যখন শুদ্ধ চেতনায় উদ্বুদ্ধ হব তখন আপনি নিবেদন করলে তিনি গ্রহণ করবেন। আমরা জানি যে কত ভক্ত রয়েছে যে তারা ভগবানকে খাওয়ায়, যেমন জগন্নাথ পুরীতে এখনো যে হাতের মধ্যে জল নেয় এবং সেই অঞ্জলিতে যখন ভোগ নিবেদন করে তখন জগন্নাথের প্রতিচ্ছবি ওই জলের মধ্যে আসবে। জগন্নাথ তখন সমর্থন করছেন যে আমি এখন ভোগ গ্রহণ করতে যাচ্ছি, আর তিনি যদি না আসেন তাহলে জানতে হবে ওই ভোগ যে রন্ধন হয়েছে ওটা কোনো দোষ আছে, তাই তিনি গ্রহণ করবেন না। সেখানে জাতি দোষ রয়েছে, স্পর্শ দোষ রয়েছে, তো সেজন্য খুব নিষ্ঠা সহিত এই জন্য রন্ধন করতে হয়। তাই ভক্তরা ভোগ রন্ধন করে কেউ দেখবে না, সেখানে জোরে জোরে কথা বলবে না, থুতু পড়ে যায় যাতে না পড়ে, পোকা না পড়ে যায়, মাথার চুল না পড়ে যায়, সেজন্য চুলটা বাঁধতে হয়। মাতাজিরা যখন রান্না করবে তখন চুলটা বাঁধবে কাপড় দিয়ে, এবং রান্নার সময় চুল খুলবে না, আগে থেকে প্রস্তুতি হয়ে যাবে। পুরুষ ভক্তরা শিক্ষা আছে, তার শিক্ষাটাও রান্নার জায়গায় খুলবে না এবং সেখানে ঘেরে রান্না করবে। কেউ বাহিরের লোক যারা ভক্ত নয় তারা দর্শন করবে না, কেন কুকুর বিড়াল দেখবে না, সেখানে লোপ হয়ে গেলে তখন খারাপ হবে। সেই জন্য খুব সাবধানতার সহিত রন্ধন করার নিয়ম রয়েছে। তো সেখানে ভোগ লাগানো মানসিক, আর রান্না লক্ষ্মী দেবী করছেন বা শ্রীমতী রাধারানী রান্না করছেন। আমরা যখন রান্না করবেন বা আপনারা যারা করছেন, আমরা যখন করব তখন ভাবনা থাকতে হবে যে লক্ষ্মী দেবী বা শ্রীমতী রাধারানী এই রান্না করছেন, আমি কেবল সাহায্যকারী। এই মনোভাব যদি ঐকান্তিক হয়, নিষ্ঠা হয়, তাহলে সেখানে সেই ভোগটা এত সুন্দরভাবে রান্না হবে এবং সেটা যখন নিবেদন হবে তখন সেই প্রসাদ সেবা করলে হৃদয়ে অবশ্যই মার্জিত হয়ে যাবে। এই জন্যই অভক্তের হাতে ভগবান গ্রহণ করেন না, কেননা আপনারা নিজেরা দেখবেন যারা রান্না করে সে যদি ক্রোধান্বিত হয়ে রান্না করে, তার ছেলে বা যে কেউ খাবে তাহলে সে খারাপ, যে তার মধ্যেও সেই ক্রোধের ভাব জাগবে। যদি কেউ কামের প্রভাব অতিরিক্ত আছে, তার ইন্দ্রিয়ের ইচ্ছা পূর্তি এবং রান্না করছে, সেই রান্নার যদি কেউ খাবে তখন সেই ব্যক্তি যিনি খাবেন তার মধ্যে ওই কাম প্রভাব বেড়ে যাবে। তো সেজন্য ভোগ রন্ধনটা খুব সুন্দর করে করতে হবে। সেজন্য আমাদের যেন জাগতিক কোনো কামনা না থাকে রন্ধনের সময়, এবং আমরা যেন ক্রোধান্বিত হয়ে ওরা খাবে আমি রান্না করব এরকম ভাব না থাকে, সেবনমুখী ভাব নিয়ে রান্না করতে হবে, তাহলে ভগবান গ্রহণ করবেন। আর সেই প্রসাদ যখন আমরা গ্রহণ করব, বিতরণ করব, তখন এক কণা প্রসাদ একদিন আস্তে আস্তে সেই প্রসাদ জীবের হৃদয়কে মার্জিত করবে। তার প্রমাণ আজকে রাশিয়াতে, আফ্রিকাতে, আমেরিকাতে, আরব কান্ট্রিতে, বিভিন্ন সারা বিশ্ব দেশে খ্রিস্টানরা, মুসলিমরা, হিন্দুরা যারা ইস্কনের সাথে যুক্ত হয়ে এই জগন্নাথের প্রসাদ গ্রহণ করছে, তাদের খারাপ যে ভাবনা, খারাপ যে চেতনা, খারাপ খাওয়ার প্রতি যে আসক্তি, ইন্দ্রিয় সুখের প্রতি যে আসক্তি চলে গেছে, দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে পেরেছে। তাই দেখবেন যারা গোরক্ত খেত, মানুষ মানুষকে খেত, সেই লোকগুলি আজকে পান পর্যন্ত, চা পর্যন্ত খায় না। কি করে সম্ভব হয়েছে? নাই ভগবানের প্রসাদ সেবা করার মাধ্যমে। তাহলে এখানে বোঝা যায় যে প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। ভক্তিবিনোদ ঠাকুর আচার্য তিনি বলছেন শাস্ত্রের কথা, তো সমস্ত ইন্দ্রিয়টা জয় করা যায়। জয় মানে কি? না আমার চোখটা খারাপ জিনিস দেখতে যাচ্ছে, তো প্রসাদ হরিনাম সাধুসঙ্গে করার ফলে কি জয় হচ্ছে? না ওইগুলির প্রতি আর আসক্তি হচ্ছে না, ভগবানের বিগ্রহ দর্শনের প্রতি আসক্তি বাড়ছে, ভক্ত দর্শনের প্রতি আসক্তি বাড়ছে, ধাম দর্শনের প্রতি আসক্তি বাড়ছে। খারাপ সিনেমা, খারাপ ছেলেমেয়েদের প্রতি দেখে কামে আসক্ত হওয়া, এগুলি চলে যাচ্ছে। তাহলে জানবেন ওই প্রসাদ গ্রহণ করা বা এই যে ভগবানের সেবা করছেন সেটা ঠিক হচ্ছে, এগুলি তার প্রমাণ। তাই ইস্কনে অনেক লোক, সারা বিশ্বের লোক যোগদান করছে যারা এরকম খারাপ চেতনা থেকে মুক্ত হতে পারছে হরিনাম আর প্রসাদ গ্রহণ করার মাধ্যমে। তো সেজন্য এখানে গোপালপুরে প্রতি বছর এরকম প্রসাদ বিতরণ হচ্ছে, তাই দেখা যাচ্ছে আস্তে আস্তে ভক্ত সংখ্যা বাড়ছে। যারা ঐকান্তিকভাবে নিষ্ঠা নিয়ে এই প্রসাদকে সাধারণ জ্ঞান না করে, ভাত ডাল না মনে করে গ্রহণ করছে, তাদের চেতনা মার্জিত হচ্ছে। শাস্ত্রে বলা হয়েছে অনেক সময় আমাদের এই প্রসাদের প্রতি সাধারণ ভাত ডাল মনে হয় বা ভগবানের বিগ্রহতে সাধারণ কাঠ পাথর মনে হয়, ভগবানের গ্রন্থ সাধারণ কাগজ বা কেউ লিখে দিয়েছে মনে হয়, বা কোনো ভক্ত আচরণ করছে ও আমার গ্রামের ছেলে, ও তো আমি তো এখানে দেখছি তার জন্ম হলো, ও সাধারণ মনে হয়। তো এইগুলি উপলব্ধি হয় না, কেন এগুলি সাধারণ মনে হয়, এই উপলব্ধি হয় না, অনুভব হয় না। যেমন প্যারালাইসিস হয়ে গেলে, কারো প্যারালাইসিস হয়ে যায় তার চিমটালে অনুভব হবে না, হবে? কারো প্যারালাইসিস হয়ে গেছে, হাতটা উঠছে না, এখানে চিমটাম, তার আর অনুভব হচ্ছে না। কিন্তু অনুভব কখন হবে না? আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হয়েছে, কোন তৈল রয়েছে গাছের, সেটাকে যদি মালিশ করা হয়, এভাবে মালিশ করতে 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 একদিন সেখানে চিমটালে অনুভব হবে। ঠিক তেমনি ভক্ত সঙ্গে, বা শাস্ত্রে বলছেন নরোত্তম দাস ঠাকুর যে বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়াতন যাহা হইতে অনুভব হয় অজ্ঞান অবিদ্যা পরাজয় সাধু সঙ্গে অনুক্ষণ। যখন সাধু সঙ্গে অনুক্ষণ আমরা গীতা ভাগবত শ্রবণ করব, থাকব, আর যারা ভগবত ভক্তি অনুশীলন করছেন, আমরা যে কায়দা করে কি করে সুন্দর সেই চরণ রেণু, আমরা যখন গুরুদেবের ব্যাস পূজা হয় তখন চরণ ধৌত করা হয়, তো সেখানে গোপনে বা সেখানে আমরা নিয়ে সেই জল রাখতে পারি, সেই জল আমরা মালিশ করতে পারি, মাথায় ছিটাতে পারি, তখন দেখবেন আস্তে আস্তে অনুভব হয়। একবার একটা ভক্ত বলছিল, সে একবার গুরুদেবের ব্যাস পূজায় কেবল গুরুদেবের যে আদা, ভোগ লাগানো আদা ছিবড়া খেয়ে রেখে দিয়েছেন, ও সেগুলি গোপনে নিয়ে গিয়ে বিস্কিট তৈরি করেছে, সে আদাগুলি দিয়েছে ছিচে, তারপরে বিস্কিট তৈরি করে সেগুলি ও খেয়েছে। ও ছিল না ভক্ত, কিন্তু পরবর্তীকালে আইআইটি ছাত্র ছিল, আর সেই ভক্তি যতজনকে সে আইআইটি ছাত্রদেরকে বিতরণ করেছে ওই বিস্কিটগুলি, ততজনই সেগুলি খেয়ে তারা ভক্ত হয়ে গেছে, ইস্কনে যোগদান করেছে। তারা বলছিল গুরুদেবের ব্যাস পূজায় যে আমরা কিভাবে গোপনে এই সমস্ত জানছিলাম যে বৈষ্ণবদের চরণ ধুলা তাদের উচ্ছিষ্ট যদি কেউ গ্রহণ করে তাহলে ভগবানের নাম, ভগবানের বিগ্রহের প্রতি অনুভব আসে, সাধারণ কাঠপাথ মনে হয় না। তো এটা আমরা পরীক্ষা করার জন্য এটা করছিলাম, আইআইটি ছাত্র তো সেজন্য ওরা দেখছিল এটা ঠিক কি না। তাই পরবর্তীকালে দেখা গেল তারাই সব বড় বড় সাধু হয়ে এখন ইস্কনে বিভিন্ন মন্দিরের দায়িত্ব নিয়ে প্রেসিডেন্ট পদ পরিচালনার দায়িত্ব নিয়ে আছে এবং বিশ্বে প্রচার করছে আইআইটি ছাত্র। এখন ইস্কনে 5,000 আইআইটি ছাত্র রয়েছে, পুনে থেকে, আমাদের ইস্কন পুনে থেকে বিভিন্ন জায়গায় বেশ করে তারা আইআইটি ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছে, যারা কি শুলমালা জপ করে 2 ঘন্টা বসে, যারা কি ভোরে বেলায় উঠে স্নান করে, এরকম সমস্ত আচরণ শিখছে। তো শুধু আইআইটি ছাত্র, এরকম আরো কত ছাত্র রয়েছে, কত ব্যক্তি রয়েছে সারা বিশ্বে, শুধু ভারতবর্ষে এরকম রয়েছে আইআইটি ছাত্র। তো আমরা ভাবি যে এরা মূর্খ যারা, তারা এই কৃষ্ণ ভক্তি করবে, তাহলে এই আইআইটি ছাত্ররা কি মূর্খ? বড় বড় ইঞ্জিনিয়ার সব, লক্ষ লক্ষ টাকা তাদের মাইনা, তারা পড়াশোনা থেকে শুরু করে, তারা যখন চাকরি করে তাদের লক্ষ লক্ষ টাকা মাইনা, তো এরকম ছাত্ররা কি মূর্খ? তারা এই কৃষ্ণ নাম করবে, জগন্নাথের রথে দৌড়ি টান দিবে, আর ভোরবেলা উঠে স্নান করবে। ভোরবেলা স্নান করতে আমরা চাই না, কার ছেলে মেয়ে এখন উঠে বলুন তো? কেউ উঠে না, সে নিজে বাবা মা শুয়ে থাকে, ছেলে মেয়েরাও শুয়ে থাকে, রাত 12টা পর্যন্ত খারাপ জিনিস দেখবে, ইন্দ্রিয় সুখ করবে আর শুয়ে থাকবে। কিন্তু ইস্কনের শিক্ষার মাধ্যমে, ইস্কনের শিক্ষা মানে ইস্কন হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, যেখানে কৃষ্ণকে কেন্দ্রবিন্দু করা হয়েছে, সারা বিশ্বে মানুষকে কৃষ্ণের ভক্তি শিক্ষানোর জন্য, যেখানে গীতা ভাগবতের শিক্ষা দেওয়ার জন্য এই আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা হয়েছে। এটা নিয়ম, প্রত্যেক মানুষের কর্তব্য গীতা ভাগবতের শিক্ষাকে আচরণ করা। তাই ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য পশ্চিমবঙ্গ থেকে তিনি সারা বিশ্বে প্রচার করলেন, আর আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা করলেন, এবং সবাইকে তিনি জগন্নাথ ভক্তি শিখালেন, কৃষ্ণ ভক্তি শিখালেন, নিতাই গৌড়ের ভক্তি শিখালেন, রাম লক্ষ্মণ সীতা হনুমানের ভক্তি শিখালেন। আজ ইস্কনে 800 অধিক মন্দির রয়েছে, আর লক্ষ লক্ষ গৃহস্থ তার নিজের বাড়িতে, তারা ছোট ঘর হলেও সেখানে মন্দির রয়েছে। কেন মন্দির করা হয়েছে না? মনকে ধীর করার জন্য। মনকে স্থির করতে গেলে মন্দির প্রয়োজন আছে। নিজের বাড়িতেও মন্দির দরকার আছে। সে ছোট বাড়ি হতে পারে, তার সেখানে সিংহাসন থাকবে ছোট হলেও, ছোট ছোট আলেখ থাকবে প্রত্যেকের বাড়িতে, সে গরিব হলেও তার মন্দির থাকবে। কেন না? এই মন্দিরের উদ্দেশ্য হচ্ছে মন্দির মানে মনকে ধীর করা। আজ আমাদের মন স্থির নেই বলে আমাদের যদি খাবার কিছু নাও থাক, কিন্তু যদি মনকে যদি কন্ট্রোল করা যায় তাহলে আপনি অটোমেটিকলি সুখে থাকবেন। কিন্তু এরকম কোটি কোটি টাকা আছে, সুন্দর স্ত্রী আছে, গাড়ি বাড়ি আছে, কিন্তু সে চঞ্চল, হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে রয়েছে, সুইসাইড করছে লক্ষ লক্ষ মানুষ। কেন না? মন স্থির নেই। কেন না? সে এদিক ওদিক ছোটাছুটি করছে ইন্দ্রিয় সুখের জন্য। তো মনকে স্থির করতে গেলে প্রত্যেক গৃহস্থ আশ্রম করতে হবে, যেখানে কৃষ্ণের জন্য শ্রম করতে হবে, আদর্শ শ্রম। আশ্রম শব্দের অর্থ হচ্ছে আদর্শ রূপে কর্ম করতে হবে, আদর্শ রূপে। কৃষ্ণ বললেন, সর্বকর্মাণি অপি সদা কুর্বাণ মত ব্যাপাশ্রয়ে, সমস্ত কর্ম আমাকে কেন্দ্রেতে রেখে করতে হবে আমার নির্দেশে। তো সেটা হচ্ছে আশ্রম। তাই গৃহস্থ আশ্রমে সেখানে ভগবান কেন্দ্রবিন্দুতে থাকবেন। কিন্তু আমরা বাড়িতে কাকে কেন্দ্রতে রেখেছি? না, স্ত্রীকে। ইন্দ্রসুখ করার জন্য স্ত্রীকে কেন্দ্রতে রেখেছি, স্ত্রী যা বলবে তাই শুনছি। কেননা ইন্দ্রিয় ভোগে আসক্ত, তো এর জন্য সমাজ উশৃঙ্খল। তো এই জন্য আমাদের কৃষ্ণকে কেন্দ্রবিন্দুতে রাখতে হবে, টাকা পয়সাকে কেন্দ্রবিন্দুতে নয়, ব্যবসাকে নয়, ছেলে মেয়েকে নয়, স্ত্রীকে নয়। এই ইন্দ্রিয়ের অধিপতির নিয়ন্তা হৃষিকেশ ভগবান, যাকে সুখ বিধান করলে সমস্ত সুখ আপনা থেকে আসবে। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, গাছের গুড়ায় জল দিলে ডালপালা শাখা প্রশাখা আপনা থেকেই পল্লবিত হবে। এমন নয় আপনি ডালপালায় জল দিবেন, পেটে খাবার দিলে হাত পা চোখ কান অটোমেটিকলি সুখী হবে, পেটেই খেতে দিতে হবে। তো সেজন্য এই ইন্দ্রিয়গুলি ভক্তি লাভ হয় যখন ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা হবে। তাই জন্য এখানে বিগ্রহ দর্শন করার জন্য আপনারা এসেছেন। চোখ একটা ইন্দ্রিয়, তাই বিগ্রহ দর্শন করে এই চোখের ভক্তি হচ্ছে, বিষয় ভোগ হচ্ছে। আপনারা পা দিয়ে হেঁটে এসেছেন, সিনেমালয়ে না গিয়ে, রাজনীতিতে দিন্দাবাদ করতে না গিয়ে, ঘরে টিভি না দেখতে বসে হেঁটে হেঁটে পা দিয়ে এসেছেন এখানে। যে পা দিয়ে ভগবানের দর্শন করতে না যাওয়া হয়, মন্দিরে না যাওয়া হয়, বা গৃহেতে মন্দিরে আছে, সিনেমা ঘরে টিভির ঘরে বসে বকবক করছে, কিন্তু সেখানে বাড়িতে একটা মন্দির আছে, সেখানেও যায় না হেঁটে, তা এক পরবর্তীকালে ভগবান তার এই পাটা একটা খাম্বা করে দিবেন, গাছ করে দিবেন, 10,000-20,000 বছর গাছ দাঁড়িয়ে থাকবে, কোথাও নড়তে পারবে না। হ্যাঁ, চোখ দিয়ে বিগ্রহ দর্শন না করে খারাপ দেখবেন, তাহলে ওই চোখটা অন্ধ করে দিবেন, লাভ হবে না কিছু, চোখ দিবেনই না। এরকম হাত পা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই সব ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবাকেই বলা হয় ভক্তি। তাই জন্য আমরা রন্ধন করি হাত দিয়ে, এটা ভক্তি। আমরা ভগবানের নিবেদিত প্রসাদ সেবা করি জিহ্বা দিয়ে, এটা ভক্তি, এটা কর্ম। তা এই কর্মগুলি যখন যজ্ঞার্থে কর্ম, যজ্ঞ মানে বিষ্ণু উদ্দেশ্যে কর্ম সাধিত হবে, তাকে বলা হয় ভক্তি। আর তখন কর্মবন্ধন থেকে মুক্ত হবেন। সেই কর্মবন্ধনটি কি না? এখানে আমরা বসে আছি, কেউ পুরুষ, কেউ মহিলা, কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ রাজা, কেউ প্রজা, কেউ কেন, কেউ দেখতে ভালো, কেউ দেখতে ভালো নয়, এটা হচ্ছে কর্মবন্ধন। তো এই কর্মবন্ধন থেকে মুক্ত হতে গেলে ভক্তি লাগবে। তাই জন্য মহাজন ব্রহ্মা তিনি বললেন, কর্মানি নির্দহতি, কর্মকে দগ্ধীভূত করা যায়, কিন্তু চ ভক্তি ভাজাম, ভগবানের সেবা করার মাধ্যমে। তো সে ভগবানের সেবাটা কি না? আমার সমস্ত ইন্দ্রিয়, হাত পা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মন উপস্থ সব ইন্দ্রিয় যখন কৃষ্ণের সেবায় লেগে যাবে, তখন সেটা হবে ভক্তি। তাই ভগবানের এক নাম হচ্ছে হৃষিকেশ, তার মানে ইন্দ্রিয়ের অধিপতি, তার সন্তুষ্টি বিধান করা। তাই জন্য ভক্তরা এখানে রথযাত্রা করছেন তার সন্তুষ্টির জন্য, তাকে ভোগ লাগাচ্ছেন তার সন্তুষ্টির জন্য। কেন না? ভগবান খুশি হলে আমি আপনা থেকেই সুখী হয়ে যাব। তার মানে উনি মূল, তাই তাকে সুখী করানো দরকার, তাই আমার পেটকে সুখী করানো দরকার, তাই পেটটা আছে জগন্নাথ, তাই জন্য জগন্নাথকে সুখী করাতে হবে, তিনি সবকিছুর মালিক। এইখানে মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, যা কিছু আমরা দেখছি তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন ভোক্তা। তাই জন্য আজ সারা বিশ্বের মানুষ এটা বুঝতে পেরেছে, ইসকনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ, তিনি সারা বিশ্ব লোকে এই শিক্ষা দিলেন, গীতা ভাগবতের শিক্ষা, না আমরা কেউ ভোক্তা নই, গীতায় কৃষ্ণ বলেন তিনি ভোক্তা। তাই যখন আমরা প্রসাদ সেবা করি, সাধুসঙ্গ করি, হরিনাম করি, তখন অন্তরে এই পরিষ্কার হয়ে যায় আয়নাটা, তখন আমি দেখি না না আমি ভোক্তা নই, এই বাড়ির আমি মালিক নই, ভগবান মালিক জগন্নাথ, তাই তার নাম জগন্নাথ, জগতের নাথ। তিনি কেবল পুরীর নাথ নন, উড়িষার নাথ নন, তিনি জগতের নাথ, সমগ্র জগতে। অনেক লোক বলে না না এই মুসলিমরা কি ভক্ত হবে, খ্রিস্টানরা কি ভক্ত হবে, আরে জগন্নাথ মানে তো জগতের নাথ, আমরা মুসলিম হিন্দু খ্রিস্টান তো এটা তৈরি করেছি, দুই দিন হলো 2018 সাল হলো খ্রিস্ট ধর্ম তৈরি, এটা তৈরি করেছে, ধর্ম তৈরি হয় না, মুসলমান ধর্ম তৈরি হয়েছে 1350-1400 বর্ষ হয়েছে, আর হিন্দু ধর্ম মুসলমানদের দেওয়া নাম, কিন্তু আমরা মারামারি করছি হিন্দু মুসলিম খ্রিস্টান বলে, এই দেহাত্ম বুদ্ধি মানে যুদ্ধ, তাই হৃদয় থেকে মার্জিত হতে গেলে আমাদের প্রসাদ হরিনাম করার মাধ্যমে এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হওয়া যাবে। তো সেজন্য এই জগন্নাথের সেবা করানোর জন্য আজ ইসকন ভক্তরা সারা বিশ্বে বিভিন্ন শহরে বিভিন্ন গ্রামে এই রকম উৎসব করছেন, মাঝে মাঝে যজ্ঞ, ভগবানকে কেন্দ্রবিন্দু করে কর্ম সাধিত কি করে হবে, তো সেই শিক্ষাগুলি প্রদান করার জন্য আজ এইখানে ইসকন অনুমোদিত গোপালপুর নামহট্ট ভক্তবৃন্দ আর গোপালপুর অধিবাসী ভক্তবৃন্দ সম্মিলিত ভাবে এই রথযাত্রা উৎসব করছেন, জনকল্যাণ সাধনের জন্য, প্রকৃত পর উপকার করার জন্য। আমরা মনে করছি সমাজ সেবা, এটা হচ্ছে প্রকৃত সমাজ সেবা, আমরা কাউকে খেতে দিলাম সেটা সমাজ সেবা নামে বলছি, আপনি কয়দিন খেতে দিবেন, কিন্তু সেই মানুষকে যদি তার চেতনায় উদ্বুদ্ধ করেন, কেন খেতে পায় না, কেন ও রোগের দ্বারা আক্রান্ত হয়, কেন বারবার জন্ম মৃত্যু চক্রে ঘুরছে, সেটা থেকে মুক্ত কি করে হবে, এটা যদি আপনি জানাতে পারেন তাহলে প্রকৃত জীব সেবা হলো, কেন জীব ভগবানের অংশ, তাই ভগবানের সাথে যুক্ত করানো শিক্ষা কেবল এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ থেকেই দেওয়া হচ্ছে। তাই জন্য আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকেই নিজেদের বাড়িতে ভগবানের আলেখ্য বিগ্রহ রাখুন এবং তার সেবা করুন, কেন এই বিগ্রহ কাঠ নয়, পাথর নয়। তো সেজন্য আমার মনে পড়ে যে এই বিগ্রহ ভগবান জগন্নাথ তিনি কি করেন না, চুরিও করেন, ভগবান চুরি করেন। তো সেজন্য শাস্ত্রে বলা হয়েছে বল্লভাচার্য বা বিল্লমঙ্গল ঠাকুর তারা লিখছেন যে ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, চোর ব্রজে প্রসিদ্ধ চোর হচ্ছেন গোপাল কৃষ্ণ জগন্নাথ, আমরা সেই চোর গুণগান করছি, সারা বিশ্বের লোক তার গুণগান করছে, কেউ চোরের গুণগান করে না, কেউ চোরের গুণগান করে, কেউ চোরের গুণগান করে না, কিন্তু ভগবান ব্রজে প্রসিদ্ধ চোর নবনীত চোর, সে সমস্ত জীবের হৃদয়ের পাপ অর্জিত যে পাপ রয়েছে সেটাকেও চুরি করেন, গোপীগণের বস্ত্রহরণ চুরি করেছেন, শ্রীমতী রাধারানীর হৃদয়কে চুরি করেছেন, এরকম অনেক কিছু তিনি চুরি করেন, মাখন চুরি করেছেন ব্রজে প্রসিদ্ধ রূপে। তো সেই চোরের গুণগান সমগ্র বিশ্ববাসী গাইছে, তিনি যে কোনো সময় কিছু কিছু চুরি করেন। একবার জগন্নাথপুরীতে তিনি একটা ফুল চুরি করছেন, কেন না সেই ফুলটা রাজা ভগবানকে নিবেদন করতে অনুমোদন করেননি, কিন্তু রাজা না করলেও জগন্নাথের ওই ফুলটা খুব ভালো লাগে, ওই ফুলটার ওই ফুলটা পাতা, যেহেতু ওই বাগানে এই ফুল গাছটা হয়েছে কেউ তার নাম বলতে পারছে না, তাই জন্য সেটা নিষিদ্ধ হয়ে গেছে জগন্নাথে নিবেদন করা, কিন্তু এই ফুলটা ছিল অত্যন্ত সুগন্ধি পুষ্প, কিন্তু তার নাম মালিরা বলতে পারছে না, পূজারীরা বলতে পারছে না, তাই জন্য তার নাম না জানার জন্য জগন্নাথের রাজা বলছেন এটা অজানা পুষ্প, জগন্নাথকে নিবেদন করা যাবে না, কিন্তু জগন্নাথের ওটা খুব প্রিয়। তাই তিনি কি করছেন, রাজা নিষেধ করেছেন পূজারীরা দিচ্ছে না, কিন্তু রাত্রি বেলায় জগন্নাথ তার ডাল পাতা তার ফুল চুরি করে নিয়ে যাচ্ছেন। আবার রাজারও এই পুষ্পটা প্রিয়, কিন্তু তিনি দিতে পারছেন না যেহেতু নাম নেই। তাই তিনি বলছেন এই বাগানে এই পুষ্পটা সম্পূর্ণ বাগানকে সৌরভিত করে রাখছে আর মহিমান্বিত করছে, যেন এই ফুলটা চুরি না হয় এবং এর ডাল পাতা যেন কেউ না ছেড়ে ফেলে, তাই জন্য মালিকেও দায়িত্ব দিয়েছেন যে কেউ চুরি না করে। কিন্তু রাজা দেখছেন কেউ ফুল চুরি করে নিয়ে যাচ্ছে, পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছে, ডাল কেটে নিয়ে যাচ্ছে। তো রাজা মালিকে ডেকেছেন, মালিক কে এই ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে, কে এই ডাল পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছে, তোমাকে ধরতে হবে। বলে রাজন আমি তো প্রতিদিন চেষ্টা করছি ধরতে পারছি না, তো তুমি যদি ধরতে পারছো না তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। তখন কটোয়াল ডেকে নিয়ে এসে সে মালিকে জেলের মধ্যে হাত পা বেঁধে পুড়িয়ে দিয়েছেন রাজা। তুমি ধরতে পারলে না কে চুরি করছে, বলে না তাহলে তুমি ধরতে পারলে না যখন তাহলে তোমাকে শাস্তি পেতে হবে। তখন রাজা তাকে জেলের মধ্যে পুড়িয়ে দিয়েছেন। তো একদিন এইটা কিভাবে সংগঠিত হয়েছে যে কে চুরি করছে কিভাবে জানা গেছে না, একবার এই যে রাজা, রাজা কি করেছেন না, তিনি প্রতিদিন সকালবেলা একটু কি বলে পাশা খেলেন। রাজা পাশা খেলছেন, ক্ষত্রিয়রা কিছু পাশা খেলতে পারে, তো ক্ষত্রিয় রাজা তিনি পাশা খেলছেন অন্যদেরকে আনন্দ দেওয়ার জন্য মন্ত্রী যন্ত্রীকে নিয়ে। তো সেখানে রীতি আছে জগন্নাথের মন্দিরে, রাত্রিবেলা জগন্নাথকে শয়ন দেওয়ার সময় জগন্নাথের অঙ্গ থেকে যদি ফুল বস্ত্রখণ্ড মালা যদি পড়ে যায় মাটি স্পর্শ করে তাহলে সেই প্রসাদ রাজা পাবে, সেই প্রসাদটা। তো একদিন একটা বস্ত্র পড়ে গেছে জগন্নাথের গা থেকে মাটিতে শয়ন দিতে গিয়ে, তখন সঙ্গে সঙ্গে সেই বস্ত্র প্রসাদ তার পরদিন রাজার কাছে পূজারি নিয়ে গেছেন। তো সেই সময় রাজা পাশা খেলছেন, কিন্তু রাজা পাশা খেলে এত মত্ত, তো পূজারি গিয়ে বলছেন রাজন আমি প্রসাদ নিয়ে এসেছি, জগন্নাথের প্রসাদ বস্ত্র প্রসাদ। তো রাজা আনমনা খামখেয়ালি ভাবে তার ডান হাতে পাশা ছিল কিন্তু উনি বাম হাতে বস্ত্রটা নিয়েছেন, তারপরে ওই মাটিতে রেখে দিয়েছেন পাশা খেলায়, আবার মত্ত হয়ে গেছেন, ভুলে গেছেন মাটিতে রেখে দিয়েছেন। তারপরে পাশা খেলা শেষ হয়েছে, তখন ওনার মনে পড়েছে আরে আমি প্রসাদটাকে অবমাননা করলাম, ছি 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 ছি। তো সেই বস্ত্র ঘরে নিয়ে গিয়ে খুব অনুশোচনা করতে লাগলেন রাজা, যে আমি জগন্নাথের প্রসাদ এই বাম হাতে নিলাম, ধিক্কার আমার জীবনে, জগন্নাথের রাজা হওয়ার আমার যোগ্যতা নেই। তিনি অনুশোচনা করতে লাগলেন, নিজেকে গালাগালি দিতে লাগলেন, আর সেখান থেকে পাশা খেলা বন্ধ করে দিলেন। এই পাশাই আমার দুঃখের কারণ, ভগবানের প্রসাদের অবমাননার কারণ, ছি, পাশা বন্ধ করে দিলেন। আর খুব প্রতিদিন ক্রন্দন করতে লাগলেন, জগন্নাথের কাছে প্রার্থনা করতে লাগলেন, প্রভু আমি অপরাধী, দয়া করে আমার ক্ষমা করুন, আপনার প্রসাদ আমি সঙ্গে সঙ্গে সম্মান করিনি, বাম হাতে গ্রহণ করেছি, সেটা অনেক সময় মাটিতে ফেলে রেখেছি, তো আমাকে ক্ষমা করুন, এরকম বলে বারবার অনুশোচনা করতে লাগলেন। এবং তিনি চিন্তা করলেন যে আমার এই যে বাম হাতটা এটা আর কোনো কাজের নয়, কি উপায়ে আমি অবলম্বন করব, এই বাম হাতটা আমার প্রয়োজন নেই, এই বাম হাতের দরুন আজ আমি এরকম করলাম এটা আমি নষ্ট করতে চাই। কিন্তু উনি কোনো উপায় পাচ্ছেন না, কি করে এই বাম হাতটাকে তিনি নষ্ট করবেন। তো একদিন মন্ত্রীকে ডেকে বলছেন, মন্ত্রী আমি যে প্রাসাদে ঘুমায় এখানে ভূত প্রেতের খুব উৎপাত হয়, তারা আমার হাতকে টানে এসে। রাজা এরকম একটা কৌশল অবলম্বন করছেন মন্ত্রীর দ্বারা। তখন মন্ত্রী বলছেন তাহলে আমি উঝা নিয়ে আসি, তখন বড় বড় সব উঝা নিয়ে এসে যজ্ঞ করালেন। তারপরে মন্ত্রী বলেন আর ভূত প্রেত আপনাকে উৎপাত করবে না। তো তখন তার পরদিন আবার মন্ত্রী এসেছেন, রাজন আজ রাত্রিবেলা কি ভূত প্রেতের উৎপাত হয়েছিল? বলছে হ্যাঁ আজও উৎপাত হয়েছে। তুমি কি উঝা দিয়ে মন্ত্র করলে? কোন কিছু সে ভূতগুলাকে তাড়াতে পারলো না, আজও উৎপাত করেছে, আমাকে হাত ধরে টানছে। ও তাই নাকি, ঠিক আছে আপনি তাহলে এই ঘরে থাকবেন না। রাজা এরকম একটা কৌশল অবলম্বন করতে চাইছেন মন্ত্রীর দ্বারা, যে তাহলে কোথায় না আপনি পাশের ঘরে থাকবেন, আমি এই ঘরে থাকবো। যেহেতু ভূত প্রেতরা এই ঘরে ঢুকছে, আমি আজকে ধারালো অস্ত্র নিয়ে থাকবো, আর যেই ভূত হাত বাড়াবে আমি অমনি কেটে দেব, আর তারপরে ভূত আসবে না। ঠিক আছে, খুব ভালো হলো। তখন রাজা খুব খুশি হলেন, বাহ খুব ভালো উপায় হয়েছে আজকে। তখন সেদিন রাত্রিবেলা মন্ত্রী থাকলেন ধারালো অস্ত্র নিয়ে, লাইট টাইট অফ করে দিলেন, আর রাজা পাশে ঘরে থাকলেন। যেই অর্ধরাত্রি হয়েছে, রাজা গোপনে তিনি এলেন এবং সেই জানলা দিয়ে তার বাম হাতটা বেরিয়ে দিলেন মন্ত্রীর দিকে। তো মন্ত্রী আবছা আবছা দেখছে, ও বেটা ভূত এবারে এসে গেছে। রাজা ঠিকই বলেছেন, যজ্ঞ করেও ভূত যায়নি, তাহলে ভূত এসেছে। তখন খড়গ নিয়ে এক কূপেই রাজার হাতটা বাম হাতটা কেটে দিয়েছেন, উনি জানেন না। আর রাজা অমনি ঘরে ঢুকে গিয়ে সেটাকে রয়েছেন, হাতটা ওখানে পড়ে থাকতো। তো পরে সকালবেলা মন্ত্রী আর বেরোয়নি, সকালবেলা মন্ত্রী রাজার দরবারে রাজার কাছে দেখতে যাচ্ছেন রাজা কেমন আছেন, আর গর্ব করছেন আমি ভূতের হাত কেটে ফেলে দিয়েছি। তো যেই রাজার কাছে সাক্ষাৎ করতে গেছেন, দেখছেন রাজার বাম হাতটা নেই। তো মন্ত্রীকে জিজ্ঞাসা করছেন, মন্ত্রী জিজ্ঞাসা করছেন রাজাকে, আপনার বাম হাত কি করে এরকম হলো, এ কি ব্যাপার, এখন হাতটা তো এখানে রয়েছে। আরে এ তো আপনারই হাত, আমি কেটে দিয়েছি ভূত বলে। ছি ছি ছি, তখন মন্ত্রী খুব অনুশোচনা করতে লাগলেন। তখন মন্ত্রী কি করলেন না, ওই হাতটা নিয়ে সেই পুষ্প উদ্যানে সমাধিস্থ করলেন, পূজা করলেন, সেখানে রেখে দিয়ে। তো এরকম অতিবাহিত হতে হতে কয়েকদিন পরে ওই সমাধির চারিদিকে সুন্দর একটা গাছ হয়েছে এবং সুন্দর পুষ্প হচ্ছে। তো রাজা মাঝে মাঝে ওই উদ্যানে যাচ্ছেন, মালিকে জিজ্ঞাসা করছেন, মালিক এই নূতন গাছ তো আগে ছিল না, হঠাৎ করে এই গাছ কোথা থেকে এলো, আর এখানে সুন্দর সুন্দর ফুল সুগন্ধি পুষ্প, এটা কি নাম? বলে আমি জানি না, তো কাউকে জিজ্ঞাস করো কে ভালো মালি আছে বলতে পারে নাম, এই পুষ্প আমরা জগন্নাথকে দিব। আর জগন্নাথের রাজা যেহেতু হস্তটা খণ্ডন হয়ে গেছে অঙ্গহানি, তাই জগন্নাথের রাজা আর সেবা করতে পারছেন না, তারও মন দুঃখ যে আমি আর সেবা করতে পারছি না অঙ্গহানি। তখন রাজা জিজ্ঞাসা করছেন, এই পুষ্পটা নতুন পুষ্প গাছ, চিনা যাচ্ছে না, এর খুব সুন্দর সুগন্ধি এই বাগানকে সুন্দর মহিমান্বিত করে তুলছে, ঠিক আছে মালি তুমি যখন নাম বলতে পারছো না, কেউ বলতে পারছে না, তাহলে এটা জগন্নাথের সেবায় লাগবে না, তবু এইখানে যেন কেউ এই গাছের ডাল পাতা পুষ্প কেউ ছিঁড়ে না, যদি কেউ ছিঁড়বে তাহলে তোমার শাস্তি হবে। কিন্তু ইতিমধ্যে কেউ ছিঁড়ছে, বারবার ছিঁড়ছে। তো একদিন মালিককে রাজা করলেন কিনা জেলে পুরিয়ে দিলেন আর বলেন তোমার মৃত্যুদণ্ড হবে। তখন সে মালিক ক্রন্দন করতে লাগে, জগন্নাথ আমি তোমার মালি, তোমার সেবক, আমি কত ফুল মালা গেঁথে তোমাকে দেই, আজ আমার এরকম অবস্থা হবে যে আমার মৃত্যুদণ্ড হবে। তখন জগন্নাথ সেখানে আবির্ভূত হয়েছেন এই মালির জেলের মধ্যে, এসে কি করেছেন মালিকে বলেছেন, দেখো তোমার কোনো চিন্তা নেই, আমি এর কিছু বিহিত করব, তুমি ভয় পেও না। তখন জগন্নাথ সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন এবং রাজার কাছে গেলেন, রাজাকে বললেন, হে রাজন তুমি যে মালিকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য জেলে পুরিয়ে রেখেছ, দয়া করে তুমি কাল তাকে মুক্ত করে দাও, এই মালির কোনো দোষ নেই, এই পুষ্প এবং এই ডালপালা আমি ডেলি চুরি করি, কেননা এটা হচ্ছে তোমার দয়া, তোমার দেওয়া এটা হচ্ছে অর্পিত পুষ্প, যে তুমি আমাকে কত ভালোবাসো, কেননা তুমি আমাকে এত ভালোবাসো যে তোমার এই বাম হস্ত দিয়ে আমার প্রসাদি তুমি গ্রহণ করে ছিল বলে অনুশোচনা করে এই বাম হাতটাকে কেটে ফেলেছ, তা আমাকে এত ভালোবাস। এবং সেই হাতটা মন্ত্রী যখন সমাধি করেছে আর সেইখানেই তোমার দয়াস্বরূপ এইখানে এই পুষ্প গাছ হয়েছে, তাই আমার সেটি ভালো লাগে। তো তুমি যেহেতু প্রীতিমূলক এইটি করেছ যার জন্য এখানে তোমার দয়না এখানে গাছ হয়েছে, এই পুষ্পর নাম হচ্ছে দয়না গাছ, দয়না পুষ্প। তো সেজন্য ওই মালির নাম পরবর্তীকালে দয়না মালি হয়েছে। তো এভাবে জগন্নাথ তিনি ফুল পাতা চুরি করতেন, আর তারপরে জগন্নাথের আদেশে তিনি বললেন, দেখো রাজাকে বললেন স্বপ্নে যে তুমি কালকে মুক্ত করো আর এই পুষ্প দিয়ে আমায় মালা করে পরাও, পাতা ডাল সব আমার সেবায় লাগাবে, আর তোমার হাত এই বাম হাতটা আজকেই সেটা যুক্ত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তখন হঠাৎ রাজা স্বপ্ন ভেঙে গেছে, হঠাৎ তিনি দেখছেন তার বাম হাতটা জুড়ে গেছে এসে, তিনি অবাক। তখন উনি ভাবলেন জগন্নাথ কত দয়ালু। তখন সঙ্গে সঙ্গে তিনি গেলেন কারাগারে, সেই মালিকে কারামুক্ত করলেন এবং বাগানে গেলেন আর সেই পুষ্প চয়ন করলেন, পাতা নিলেন এবং মালিকে বললেন পুষ্প দিয়ে মালা তৈরি করো এবং জগন্নাথকে অর্পণ করো। এই জগন্নাথের দয়না পুষ্প, দয়না গাছ আজ থেকে তার নাম। আর এটা চৈত্র মাসের শুক্লা চতুর্দশীতে এই লীলাটা এখনো জগন্নাথ পুরীতে হয়ে থাকে। জগন্নাথ বলদেব এরকম চুরি লীলা সেখানে সম্পাদিত হয়। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। তাই জগন্নাথ যে ভক্তের ভাব অনুসারে তিনি সুন্দর গাছ করালেন, আবার তার সে হাতটাকেও রাজার ফিরিয়ে দিলেন। জয় ভগবান জগন্নাথ দেব কি। তো এরকম জগন্নাথের অনেক লীলা রয়েছে, তার মধ্যে একটা লীলা আছে জগন্নাথ তিনি এখানে আছেন আবার সর্বত্র বিদ্যমান আছেন। একটা লীলা রয়েছে, দিল্লিতে একজন দর্জি ছিল যার নাম হচ্ছে পরমেষ্টি। সে পরমেষ্টি দর্জি দেখতে সুন্দর ছিল না, তার পিঠে একটা বড় কুজাও ছিল, কিন্তু তার স্ত্রী ছিল সুদর্শনা, খুব দেখতে সুন্দরী। তো এই পরমেষ্টি সে দিল্লির নবাবের বস্ত্র সেলাই করত। তো নবাব একদিন তাকে দুইটা বালিশ, কুল বালিশ তৈরি করতে তার সেবকের হাতে সিল্কের বস্ত্র আর মণি মাণিক্য হীরা ইত্যাদি দ্বারা সেই বালিশটা তৈরি করতে হবে। পরমেষ্টি ছিল সুদক্ষ তৈরি করার, সিলাই করার, তার সিলাই দেখা যায় না এত সূক্ষ্ম। তাই জন্য রাজার দর্জি ছিল। তো সেই নবাব যে রাজা দিল্লির, তার বালিশগুলি পরমেষ্টি তৈরি করেছে। তো এই রথযাত্রা যেই দিন শুরু হবে ওই দিনে এই পরমেষ্টি ছিল জগন্নাথের ভক্ত, উনি সর্বদা জগন্নাথের চিন্তা করেন। আর তিনি যখন শুনতে পেলেন আজ হচ্ছে জগন্নাথের রথযাত্রা উৎসব, তখন তার মনে জগন্নাথ পুরীতে চলে গেল, দিল্লিতে বসেই মনটা জগন্নাথ পুরী চলে গেছে। আর তখন সে মনে মনে চিন্তা করছে জগন্নাথ পহণ্ডি বিজে। তো এই পহণ্ডি বিজে জগন্নাথ মন্দির থেকে তিনি যখন বেরিয়ে আসেন তখন সেবকরা তাকে তুলেন এবং দুলতে দুলতে নিয়ে একটা বালিশ রূপে বসিয়ে দেন, কিন্তু সে বালিশটা ফেটে যায়, পরে আর একটা নতুন বালিশ দেওয়া হয়, আবার সেটা ফেটে যায়। তো এই পরমেষ্টির দিল্লিতে বসে এই দৃশ্য দেখছে, একদম সত্যিকারে সে দেখছে পুরীতে কি হচ্ছে। আর দেখতে দেখতে রথের পর্যন্ত যাওয়ার জন্য আর একটা বালিশ লাগবে, আর ব্রাহ্মণদের কাছে পূজারীদের কাছে আর কোনো বালিশ নেই। তখন পরমেষ্টি ভাবছারে আমার কাছে তো দুটো বালিশ আছে, রাজা দিয়েছিল বানাতে, তাহলে তো জগন্নাথ তো হচ্ছেন জগতের নাথ, তিনি তো সমস্ত রাজা, রাজার রাজাধিরাজ, তাহলে এই বালিশ তিনি হচ্ছেন একমাত্র ভুক্তা, দিল্লির নবাব কি ভুক করবে, আমি এটা জগন্নাথকে দিয়ে দিব। মনে মনে এই দিল্লিতে বসে পরমেষ্টি কি করেছে না, একটা বালিশ হাতে নিয়ে নিয়েছে, মনে মনে নিয়ে, হে জগন্নাথ আপনার আর একটা বালিশ লাগবে, দয়া করে আপনি এটা নিন, গ্রহণ করুন। এই ভেবে যেই মনে মনে বালিশটা তুলেছে আর এরকম বলেছে, হঠাৎ করে বালিশটা তার হাত থেকে চলে গেছে, তখন ওর ধ্যান ভঙ্গ হয়ে গেছে। তখন দেখছে দুটা বালিশ থেকে একটা বালিশ আছে। জয় জগন্নাথ স্বামী কি। তিনি ওখানে বসে বালিশটা নিয়ে নিলেন। কিন্তু তার পরবর্তী ঘটনা কি হলো না, নবাব, দিল্লির নবাব তার সেবককে পাঠালেন, যাও আমার দুটা বালিশ অতদিন হয়ে গেল, কেন পরমেশটি দিচ্ছে না, তো পরমেশটি থেকে তুমি এই বালিশগুলো নিয়ে আসো। তো যখন সেবক এসেছে একটা বালিশ দিচ্ছে, বলছে আরেকটা, বলে না আমি রাজাকে গিয়ে বলবো এটা জগন্নাথ নিয়ে নিয়েছেন, আপনি চলে যান আমি রাজার কাছে। তখন রাজা রেগে গেছে, তখন পরমেশটিকে কি করলেন, না বেটা তুই জগন্নাথ এখান থেকে বালিশ নিয়ে নিল, তুই বলছিস মিথ্যা কথা, কোথায় সেই কাঠ পাথর বিগ্রহ, আর সেই জগন্নাথপুরী দিল্লি থেকে কত দূরে, সে এসে তার এখান থেকে নিয়ে নিল। বলে জগন্নাথ মানে প্রভু রাজন, জগন্নাথ মানে তো জগতের নাথ, তার হাত তো সর্বত্র রয়েছে। বলে মূর্খ, তার হাত সর্বত্র রয়েছে, কি করে তার হাত সর্বত্র রয়েছে আমি দেখতে চাই। তখন তার মানে সিপাহীদের দেখেছে দারোয়ানদের, এই পরমেশটিকে হাত পা বাঁধ, অন্ধকার কারাগারের গিয়ে নিক্ষেপ করে দাও। তখন তাকে বেঁধে হাত পা কারাগার অন্ধকার কারাগৃহে লক করে চাবিগুলি রাজা নিজে নিয়ে চলে গেলেন। দেখি তোমার জগন্নাথ কি করে তার হাত বড়, আমার বালিশ নিয়ে গেল তুমি বলছো, এই বালিশটা সোনা মণি মাণিক্য দিয়ে খচিত ছিল, এমব্রয়ডারিং করা, আর তুমি বালিশটাকে লুকিয়ে রেখেছো ভোগ করার জন্য, আর বলছো জগন্নাথ নিয়ে নিল, দুষ্ট, এরকম গালাগালি করছে, আর কে দেখি তোমাকে উদ্ধার করে, তোমার জগন্নাথের কি হাত এত বড় দেখবো আমি। তো পরমেশটি যখন জেলের মধ্যে অন্ধকারে সেখানে জয় জগন্নাথ বলে প্রার্থনা করছে, প্রভু এ তো আপনি তো রাজা, সমগ্র জগতের জিনিস তো আপনি তো ভুক্তা, তো এই রাজা নবাবকে তো আপনি পদ দিয়েছেন, আজ আপনার জিনিস আমি আপনাকে দিলাম, আর সে আজ আমাকে অন্ধকার কারাগৃহে নিক্ষেপ করেছে, দয়া করে আপনি কিছু এর বিহিত করুন। তো জগন্নাথের গুণগান করতে লাগে ওই জেলের মধ্যে, জয় জগন্নাথ জয় জগন্নাথ করতে থাকে, তার গুণ মহিমা, আপনি সর্ব অন্তর্যামী, সর্বকারণের কারণ, আপনি সর্বত্র বিরাজমান করেন, এরকম বলে আপনি হচ্ছেন একমাত্র ভুক্তা, তার গুণগান করছে, আর প্রভু আমার অবস্থা দেখুন। তখন জগন্নাথ হঠাৎ করে সেখানে ঝনঝন শব্দ হয়েছে, তারপরে লাইট জ্বলে উঠেছে অন্ধকার গৃহে কারাগৃহে, সঙ্গে সঙ্গে পরমেশটি দেখছে জগন্নাথ এসে গেছে, এবং তার হাত পার যে বেড়িগুলি ছিল লোহা শৃঙ্খল দিয়ে বাঁধা সব খুলে গেছে, আর জগন্নাথ তাকে দর্শন দিয়ে স্পর্শ দিয়েছেন, এবং তার যে কুরূপ ছিল দেখতে সুন্দর ছিল না, পিঠে একটা কুজা ছিল, সে কুজা চলে গেছে, আর দেখতে খুব সুন্দর সুসজ্জিত হয়ে গেছে এবং সুন্দর বসনে পরিহিত হয়ে গেছে। আর তখন পরমেশটি খুব আনন্দ প্রণাম করছে, বারবার জগন্নাথের গুণগান করছে। তখন পরমেশটিকে জগন্নাথ বললেন, দেখো পরমেশটি, এই রাজা কি করতে পারে তোমার, কিছুই করতে পারে না, আজ আমি তোমাকে এখানে তোমার বেড়ি মুক্ত করলাম, আর রাজা নিজে আসবে এই কারাগার মুক্ত করে তোমার শরণাগত হতে। তখন জগন্নাথ সঙ্গে সঙ্গে অন্তর্ধান হয়ে গেলেন। তো অন্তর্ধান হয়ে কোথায় গেলেন, নবাবের গৃহে প্রবেশ করলেন, নবাব সেখানে তার ঘরের মধ্যে প্যালেসের মধ্যে ঘুমিয়ে আছে। তো এই জগন্নাথ গিয়ে চাবুক নিয়ে সেই নবাব জগন্নাথ চাবুক নিয়ে নবাবকে প্রহার করছেন। তখন নবাব মনে করছেন এটা নিছক স্বপ্ন হবে, কিন্তু খুব চিৎকার করছেন, আহ আহ আহ, এরকম চিৎকার করছে। জগন্নাথকে দেখছে খুব সুন্দর রূপে এসে আর শাসাচ্ছে, আমি তোমাকে এই রাজপদ দিয়েছি, আমি হচ্ছি জগতের মালিক, তুমি বেটা আমার সম্পত্তি, আমার ভক্ত পরমেশটি আমাকে দিয়েছে, আর তোমার এটা সম্পত্তি, আর তুমি তাকে শাস্তি দিয়েছ। তুমি তাকে প্রহার করছে, চাবুকের প্রহার। তারপরে জগন্নাথ বললেন, যদি পরমেশটিকে তুমি তার চরণে ক্ষমা না চাও, তাহলে তোমার সবংশ আমি ধ্বংস করে দেব। তো জগন্নাথ বলে অন্তর্ধান হয়ে গেলেন। তখন রাজার ঘুম ভেঙে গেছে নবাবের, তখন দেখছেন চাবুকের প্রহার, শরীর ফুলে গেছে, সত্যিকারে তিনি ভাবছিলেন আমি নিশ্চয় কোনো স্বপ্ন দেখছিলাম, কিন্তু সত্যিকারে দেখছি চাবুকের প্রহার। তখন তার ভয় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন, চাবি নিয়ে খুলে দিলেন, আর দেখছেন পরমেশটি নৃত্য করছে, যার হাত পা বাঁধা ছিল তার সুন্দর রূপ দেখছেন, পোশাকে পরিহিত নৃত্য করছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ করে। তখন এই রাজা নবাব তার পায়ে গিয়ে পড়ে ক্ষমা চাইলেন, এবং তাকে তার রাজগুরু রূপে গ্রহণ করলেন, তাকে হাতি করে দিল্লিতে সর্বত্র ঘুরালেন, হাতির পিঠে বসিয়ে। জয় জগন্নাথ স্বামী কি, তো এভাবে জগন্নাথের হাত সর্বত্র তার প্রমাণ করে দিলেন এই লীলার মাধ্যমে।